طيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوما من يأخذ مني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقلت أنا يا رسول الله. فأخذ يدي بيده وعدتهن خرسا فقال اتق المحارم فكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك فكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك فكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. قابل الصدق الكرام حضرات علماء الكرام عزيز طلبة ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের মুসলিয়ানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান ঘরে হাজির দিবার তৌফিক দান করে ধন্য করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন তোমাদের মধ্যে কে আছে যে ব্যক্তি আমি কিছু বাণী বলবো সেগুলোকে শিখবে তদনুযায়ী আমল করবে এবং অন্যদের পর্যন্ত যারা আমল করতে চায় তার কাছ পর্যন্ত পৌঁছে দেবে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ কিছু বলার আগে উনি হাত উঠিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমি আছি, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্ত, আপনার বাণীগুলো আমি শুনবো শিখবো আমল করবো এবং যে আমল করতে চায় তার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন। তার দেয়া এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন, তার পরবর্তীদের কাছে পৌঁছেছেন, তাবেইনরা তাবায়ে তাবেইনদেরকে পৌঁছেছেন, তারা পরবর্তী ওলামায়ে দীনকে পৌঁছেছেন। এভাবে আস্তে আস্তে আমাদের কাজ পর্যন্ত নবীজির সেই মহান অনুপম বাণী পৌঁছে গেল এবং আজ আপনাদের কাজ পর্যন্ত অতমের মধ্যে পৌঁছে যাচ্ছে, আপনারাও আরো হাজার মানুষকে পৌঁছে দেবেন। মেরে মুহতারাম দোস্তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু হুরায়রার হাতকে ধরলেন তার পবিত্র হাত দিয়ে, ওয়া'আদাহুন্না খামসান, এবং গুনে গুনে পাঁচটি বাণী ইরশাদ করলেন। নম্বর এক নবীজি বললেন আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, যত রকমের হারাম আছে সব রকমের হারাম কাজ থেকে নিজেকে বাঁচাও, তাহলে তখন আকবাদের নাস, তোমরা মানব জাতির মধ্যে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবে। আমাদের দৃষ্টিতে যে ব্যক্তি বেশি নফল আদায় করে, বেশি নফল রোজা রাখে, অধীন নফল কাজগুলো করে, সেই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ। হ্যাঁ, উনিও বড় আবেদ হতে পারে যদি হারাম থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচান, কিন্তু অনেক ইবাদত করে, অনেক নফল আমল করে, বছর বছর উমরা করছে, হজ করছে, সব করছে, কিন্তু আবার হারাম কাজও করে, পর্দা নষ্ট করে, নিজের লেনদেনের ভিতরে হারাম কাজে জড়িয়ে যায়, ধোকাবাজির সাথে লেনদেন করে, ভালো টাকা ভালো জিনিস নিয়ে পচা টাকা নগদ টাকা তারপরে ছিঁড়া টাকা ব্যবসায়ীকে ধরিয়ে দেয়, এরকম করে না তো করে। আবার এক নম্বর মালের কথা বলে তিন নম্বর মাল দিয়ে দেয়, কাজগুলো হারাম না হারাম কথা বলে। অনেক নফল আমল করে ঠিক, কিন্তু আবার গুনাহ করে, হারাম কাজও করে, তো তাহলে শুধুমাত্র ফরজ ইবাদত আর নফল ইবাদতের কারণে উনি বড় আমের হিসেবে গণ্য হবেন না, বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবেন কখন, যখন নাকি হারাম গুলোকে ছেড়ে দেবে। কারণ হারাম গুলোকে ছেড়ে দেওয়া ফরজ। একজন ব্যক্তি কোন হারামের সুযোগ পাওয়ার পরে যখন সে হারামটাকে ছেড়ে দেয় না করে, তখন সাথে সাথে সে একটা ফরজ আদায়ের সব পায়। চাচিকারের বিষয় না। আর হাদিস শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র নকল, বিপুল পরিমাণ নকল গেলেও একটা ফরজের সমর্থন হয় না। অন্য ভাষায় যদি আমি বলি, হাদিস শরীফের নবীজি বলেছেন যে ব্যক্তি কি ইচ্ছাকৃত ভাবে রমজানের কোন একটা রোজা ছেড়ে দিল, সে যদি যুগ যুগ ধরেও রোজা রাখে তারপরেও রমজানের সেই রোজাটা সমতুল্য হবে না, হয়তো তাই মুক্তি ঘটবে। কিন্তু আসলে ফল প্রাপ্তির যে উচ্চতা সেটা সে কি করবে না, পাবে না। মেরে মোহতারাম দোস্ত, এজন্যে আসল জিনিস হল হারাম থেকে নিজেকে বাঁচানো। আমি তো বলি আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য তার তেমন কিছুই করা লাগবে না। মানে আমাদের আগেকার মুরব্বীদেরকে যে পরীক্ষা দিতে হয়েছে ইমানের জন্য, বর্তমানে আমাদের যুবকদেরকে তার চাইতে লক্ষ গুণ বেশি পরীক্ষা দেওয়া লাগে। অন্য ভাষায় বলি, আগে গুনাহের যে সুযোগ ছিল তার চেয়ে এখন গুনাহের সুযোগ কি কম না অনেক বেশি। আগে একটা লোক বকবদরি করার জন্য সিনেমা দেখতে গেলে ইত্যাদি করার জন্য তাকে মেহনত করে সিনেমা হলে যেতে হবে, সিনেমা হলে সময় মতো যেতে হবে, টাকা খরচ করতে হবে, তারপরও ডানমাত তাকিয়ে ঢুকতে হবে, আবার দেখে ফেললো কেন তাহলে বলবে ছেলেটা ভালো না, তুই কলেজে পড়াশোনা কি করতে সিনেমা দেখতে ভালো ছিল না সিনেমা দিয়ে বেড়ায় ঠিক না, কত কিছু হিসাব করে তারপরে গিয়ে দেখতে হতো। এখন তো বলেন তো দেখি, এখন সিনেমা হলে যাওয়া লাগে, হ্যাঁ ঘরে ঘরে মাশাআল্লাহ, বরং বললে ভুল হবে পকেটে পকেটে, পকেটে পকেটে সিনেমা হল আছে ঠিক না, তো চাইলেই সে দেখতে পারে কিন্তু সে দেখে, তার মন চায় কিন্তু সে তাকায় না। যতবার তার মন চাচ্ছে আর যতবার সে তাকাচ্ছে না, ততবার সে এই হারামকে পরিত্যাগ করার কারণে হারাম ছেড়ে দেওয়া যেহেতু ফরজ, ফরজের সহজ। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন যে বান্দা ফরজ আমলগুলোর মাধ্যমে আমার এতটা নিকটে আসে, অন্য কোন আমলের মাধ্যমে আমার অতটা নিকটে আসে না। অতএব হারাম ছেড়ে দেওয়া যেহেতু ফরজ, যে বান্দা হারাম ছেড়ে দেয় সে প্রতি হারাম ছাড়ার কারণে সওয়াব পেতে থাকে, ফরজের সওয়াব পেতে থাকে। আর এক হাদিসের ভিতরে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে স্ত্রীর সাথে যে বৈধ সম্পর্ক আছে এই সম্পর্কের মাধ্যমে সওয়াব হয়, এই আমলটাতে সওয়াব পায়, স্বামীও সওয়াব পায়, স্ত্রীও সওয়াব পায়। প্রাথমিক যে আচার আচরণ গুলো আছে সেগুলোর ভিতরে নবীজি বলে দিয়েছেন যে প্রাথমিক যে আচার আচরণ সেগুলোতেও সৎকার সওয়াব পায়, আর ওটাতে আরো বড় সওয়াব পায়। একজন সাহাবী খুব নিশ্চিত হয়ে প্রশ্ন করলেন আমাদের কেউ তার স্ত্রীর কাছে যাচ্ছে, এটা তার জৈবিক চাহিদা পুরা করছে, সেটাতে সে স্বভাব হবে। নবীজি বললেন আচ্ছা তুমি একটু বলো তো দেখি, যদি সে এই হালাল আল্লাহর দেওয়া এই বৈধ জায়গাটায় না গিয়ে যদি সে অবৈধ জায়গায় যেত তাহলে কি সে পাপী হতো, গুণাগার হতো? অবশ্যই বড় পাপি হতো। নবীজি বললেন সে যে হারামটা ছেড়ে দিয়ে হালালের ভিতরে নিজেকে সীমাবদ্ধ রেখেছে তাই এই স্বভাবটা সে পাবে। হারাম প্রথমত দুই প্রকার, এক প্রকারের হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলোকে হালাল করার ক্ষমতা কারো নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ জুয়া হারাম করে দিয়েছেন কে? তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো বলদা জানোয়ার খাওয়া, মারামতি খাওয়া হারাম না, এরকম জানোয়ারকে খাওয়া হারাম, রক্ত খাওয়া, যে রক্ত কোন রক্ত যেটা প্রবাহমান রক্ত, প্রবাহিত রক্ত, সবাইকে প্রবাহিত হয় যে রক্তটা ওইটা খাওয়া হারাম। এমনি আপনি যখন গোস্ত কাটেন, গোস্ত ফিসফিস করেন, তখনও কিছু লাল লাল পানি রক্তের মতো বের হয় না, ওইটা হারাম, ওটা সবাইকে প্রবাহিত রক্ত নয়। এবং শুকুরের গোস্ত খাওয়া এটাকে হারাম না হারাম? অন্য কারো নাম বলতেছে, সেটা কি হয়ে যায়? এগুলো হারাম করেছেন কে? যেগুলো আল্লাহ হারাম করেছেন সেটা কোনদিন হালাল হবে না। দ্বিতীয় প্রকারের হারাম, যেগুলোকে আল্লাহ তাআলা তো হারাম করেছেন কিন্তু তা তার নিজস্ব কর্মকাণ্ডের কারণে ওটাকে হারাম করে দিয়েছে। প্রশ্ন করে জিজ্ঞেস করে বুঝে থাকলে বলবেন, মুরগি খাওয়া হারাম না
হালাল?
গরু খাওয়া হারাম না
হালাল?
ছাগল খাওয়া হারাম না
হালাল?
মাছ খাওয়া হারাম না
হালাল?
কিন্তু যদি অন্য কচুরি করে এনে খায় তাহলে কি হয়ে যায়? সরাসরি হারাম হোক অথবা অন্য ভাবে হারাম হোক, ঘুরে ফিরে হারাম হোক, যত রকমের হারাম আছে আবু হুরায়রা সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও। তখন তুমি গোটা মানব জাতির ভিতরে সেরা ইবাদতকারী হিসেবে ওনার কাছে গণ্য হবে। চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, হৃদয়ের গুনাহ, অন্তঃকরণের গুনাহ, সব রকমের গুনাহ থেকে ইনশাআল্লাহ আমাদেরকে বাঁচাবো। হ্যাঁ, যখন কোন বান্দা হারাম থেকে নিজেকে বাঁচায় আল্লাহ তাআলা তার দিলের ভিতরে এমন একটা নূর দান করেন যে নূরের কারণে সে ইবাদতের স্বাদ অনুভব করতে পারে। কোন ব্যক্তি যখন নজরী হয়, কোন অপাতের দৃষ্টি পড়ে, আর দৃষ্টি পড়ার পরে সে নিজের নজরকে সাথে সাথে নামিয়ে ফেলে আর ওদিকে না তাকায়, পদ্মজরির সুযোগ পাওয়ার পরেও সে আর তাকায় না, এই যে হারাম নজর থেকে নিজের দৃষ্টিকে বাঁচায়, এটার কারণে আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ইমানের স্বাদ দিয়ে দেন। এই টেস্টের কারণে আমল করতে ভুলো না। নাম্বার দুই, ওয়াক্তাবি মা কাসামাল্লাহু লাকা তাকুন খায়রান নাস, আল্লাহ তোমার ভাগ্যে যেটা বন্টন করে রেখেছেন সেটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। অবশ্যই হালাল কামাই করবে, হালাল প্রক্রিয়ায় চেষ্টা করবে, চেষ্টা তদবির করার পরে তোমার ভাগে যেটা আল্লাহ নসিবে দিয়ে যেটা দিয়ে রেখেছেন সেটা পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। কিভাবে? গোটা মানব জাতির ভিতরে সেরা ধনীতে পরিণত হবার। দেখুন আপনার মানুষ কি অর্থ, তুমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কেউ আপনি 10 ঘন্টা খেটে 1000 টাকা কামান, আর আপনারই আরেক সাথী একই সাথে আপনারা পড়ালেখা করেছে, বসা বসা করেছেন, পড়ালেখাও সে আপনার মতো ছিল না, অতটা নিচে ছিল, আপনি তো 10 ঘন্টা খেটে 1000 টাকা কামাচ্ছেন আর সে 1 ঘন্টা খেটে 10,000 টাকা কামাচ্ছে। আল্লাহ নবী বলেন তার ওটা নিয়ে তুমি হিংসা করো না, তোমাকে আল্লাহ যেটা দিয়েছেন বরাদ্দ করেছেন এটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, তাহলে তুমি পৃথিবীর সেরা ধনীতে পরিণত হবে। ধনী কাকে বলে যার অভাব নাই? ঠিক নেই, ঠিক না? ধনী কাকে বলে যে অভাবহীন, যার কাছে কি নাই? অভাব নাই। তুমি তাকে নিয়ে হিংসা করো না, কারণ এই বন্টনটা কে করেছেন? সবকিছুকে বন্টন করেছেন মহাবন্টনকারী বাবু, যার জন্য যেটা উপযুক্ত মনে করেছেন তাকে সেটা দিয়েছেন। অতএব মানুষ যদি কাউকে কিছু দিয়ে থাকেন তাহলে আমি তাকে নিয়ে হিংসা করলেন রব্বুল আলামিনের অন্তর প্রক্রিয়ার উপরে মানুষ থাকে বন্ধ করা হয়। অবচেতন ভাবে অনাথ থাকা এবং করা হয়ে যাচ্ছে। সচেতন ভাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আল্লাহ বন্টনে নাকশ, আমি কোনদিন বলবো না নাকশ, আমি বলবো অবশ্যই আল্লাহ যা বন্টন করেন সেটাই ঠিক। কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন, আবু হুরায়রা তোমার চেষ্টা তদবিরের পরে তোমার কাছে যেটা মাহবুব বন্টন করে দেন ওটার উপরে খুশি হয়ে যাও, পৃথিবীর সেরা ধনীতে পরিণত হবা। ধনার্থটা কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা যিনা আমিনাল মাল ইন্নামা হুযিনা মিনান নাস, লাইসা যিনা আমিনাল মাল, ধন সম্পদের দ্বারা যে মানুষ অভাবহীন হয় এটা আসলে অভাব মুক্তি নয়। আসল অভাব মুক্তি হলো মানুষের মনের অভাব মুক্তি। মন যদি অভাবহীন হয়ে যায় তার মনের ভিতরে যদি হার হতাশ না থাকে এটা হলো আসল ধন। নবীজি বলেন আসল ধনার্থতা টাকা পয়সার ধনার্থতা নয়, বরং আসল ধনার্থতা হল হৃদয়ের ধনার্থতা। এটা যখন চলে আসে খেজুর পাতায় চাটাইয়ের ভিতরে বসে বসে নিজেকে ভাষা অনুভব করতে পারে। সুলতান বিরাসুদ্দিন বাবর যখন নাকি দিল্লির শাসনকর্তা, ওই সময় হাজর খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী দিল্লির শ্রেষ্ঠ বুজুর্গ, হজরতের দরবারে মানুষ আসা যাওয়া করে, হাদিয়া দরবার দেয়, হজর যেই আসে তাকেই মেহমানদারি করান। এখন লোকজনের হুজুর আল্লাহ আল্লাহর কাছে লোকজন যায় কি যায় না? কিছুই নাই, কোন টাকা পয়সার জন্য যায় না, আল্লাহ আল্লাহকে এক নজর দেখার জন্য যায়। আমি হুজুরকে দেখার আশায় আজকে আসছি। হুজুর আমাকে বলছেন আসতে যে আপনি এসে পড়ান, আমার যেখানে জমা সেখানে আমি ছুটি নিয়ে আসছি, এই লোভের যে আমি হাফেজজি নূরকে দেখব। হাফেজজিকে তো সরাসরি দেখতে পাইনি, সে ক্ষমতা নাই নেই, মানুষ মহব্বত করে কি করে না, কেন করে বলেন তো দেখি মহব্বতটা কে দেয়? আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই হাদিস সম্রাট ছিল, তার উপাধি ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র। যখন ক্লাস করাতেন সবক পড়াতেন 40,000 ছাত্র বড় বড় মহাদেশরা ওনার ক্লাসে বসে হাদিস দিত। গোটা ইতিহাসে এই পর্যন্ত জানছে হাদিসের কিংবদন্তি হিসেবে তাদের ক্লাসে একসাথে 40,000 ছাত্র এত টাইম পড়াশোনা করতেন, গোটা ইতিহাসের ভিতরে মাত্র দুইজন মহাদেশ গিয়েছেন এরকম। এক আমিরুল মুমিনীন হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আর আরেকজন ছিলেন শেখ ইয়াজিদ ইবনে হারুন। দুইজন ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আবু হানিফার খাস সাকি। মেরে মুহতারাম দোস্ত, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শোনাচ্ছে। একবার খলিফা হারুন আর রশিদ তাবলিগে বলতে আসছে, তার বেগম সাহেবাকে নিয়ে গল্পে মেতে আছে, হঠাৎ বিশাল স্লোগান হলো, অনেক জোরে একটা স্লোগান হলো। এখন একটা মিটিং মিছিল আছে, ওই জমানায় কি মিটিং মিছিল ছিল? কথাগুলি কথা জমানা শুরু এখন। এখন ওই সময় বিশাল জোরে চিৎকার হয়েছে, বাচ্চা ঘাবড়ে গেছে, কি ব্যাপার, কোন বিদ্রোহ হলো কিনা? গুপ্তচর বাহিনীকে পাঠালে তাড়াতাড়ি তারা গিয়ে খোঁজখবর নিয়ে আসছে, বুঝলেন, বললেন আমিরুল মোমিনীন কোন পরিস্থিতি নাই, কোনো কিছুই হয়নি, দেশের পরিস্থিতি শান্ত। ব্যাপার কি? ব্যাপার হলো শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছিলেন, ওনার সাথে ওনার সাকরিরা ছাত্ররা সবাই যাচ্ছে, ওনার হাঁচি এসেছে, তো হাঁচির উত্তরে বলেছেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা কি বলবে? ওনার সাকরিরা বলেছে আলহামদুলিল্লাহ, সেই আওয়াজ। বাদশাহ বেগম বলতেছেন, রানী মা জুবাইদা বলেন, হারুন তুমি কি রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি রাজত্ব করো? রাজত্ব তো করে কে? আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার রাজত্ব তো পাইপ পেয়ালা দিয়ে। দিয়ে আর তার রাজত্ব অটোমেটিক তোমার রাজত্ব শরীরের উপরে, তার রাজত্ব হলো মানুষের দিলের উপরে। আল্লাহকে মানুষ মহব্বত করে কি করে না, সে কেউ আল্লাহওয়ালা হবে ইমানদার অবস্থায় যে কামল করবে। রব্বুল আলামিন সূরায়ে মারিয়ামের ভিতরে শেষ সুরতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে কেউ ইমান আনবে এবং নেকামল করবে, নেকামল মানে হলো নবীদের তরিকায় চলবে, সে ব্যক্তির ব্যাপারে কি সায়াজআলুল্লাহুর রহমান হুদা, মহাদয়াবান রহমান তাদের জন্য সকলের মধ্যে স্পেশাল একটা আলাদা ভক্তিয়া মহব্বত পয়দা করে দিবে। দরবারে মানুষ আসে এবং গুপ্ত চক্র দুই রকমের হয়, যারা সত্য কথা বলে আবার কিছু আছে মিথ্যা কথা বলে ক্রমশ পাওয়ার জন্য করে কি করে না বানিয়ে বানিয়ে বলে। তো এক পার্টি যে গুপ্তচর মিথ্যা কথা বলে সে গিয়ে দমকল দিয়ে বাদশাকে বোঝালো, হ্যাঁ আপনার কাছে মানুষ যে পরিমাণ যাতায়াত করতেছে, কোন সময় জানি ভোটে দাঁড়ায় ভোটের জন্য কোন সময় জানি ইয়ে হয় তা আপনার নেতৃত্ব নিয়ে টান করতে পারে সুলতান গিয়াসুদ্দিন বলবন্ত সামনে গেছে, কারণ একাধিক গোয়েন্দা এসে এই কথা বলছে, কথাটা সত্য না মিথ্যা এখন বলছে। বাচ্চা ঘরে বলে মানুষ কেন যায় খাওয়া এত করে দিকে পায় যে মানুষ হাতিয়া দৌড়া দেয় তার সে ওই থেকে কি করে খায় মেছেলে খাওয়ায়। বাচ্চা বলে এটা তো সব জিনিস মাল লাগিয়ে দাও নিষেধাজ্ঞা জারি করে দেবো, এখন থেকে কেউ ওখানে কোনো হাতিয়া জাতিয়ে নিয়ে যাইতে পারবে না। কারণ আগের মতো তো হাতিয়া দোয়া আসবে না, তো সব মেহমানকে না খাওয়া হিসেবে সে কিছু মেহমান খাওয়ানো বা কি করা যায়। হজরত বললেন খাবার যা থাক না থাক আজকে থেকে রান্নার ডবল হবে। লোকজন এত বাস্তবতা যাইতে পারবে না, এনে গেলে নজরদারি করা হবে বা গেলে হাতিয়ার দোকা দিয়ে যাওয়া যাবে না, চেক চেক করে তারপরে কি করতেছে পাঠাইতেছে। হ্যাঁ কিন্তু লোকজন এখন দ্বিগুণ আর খাওয়া অত বেশি চলতেছে,
আটার বস্তার ভিতরে যে ঢুকাবা আটার বস্তার ভিতরে টাকা বানাবে
Bismillah oldu abi, da seni hiç burada da var. Ben burada da var. Taka bana bir bu liman aşı, Allah dedi. Fatih Allah da dedi. Ekon dedi ki, Allah ki kudu akşam kısa kondu yüksün. Ekon amadır onu ki kustuk ben de kudurken, kudur kışa kondu yüksün. Nuzun ekon tadını paparışan üstüce nasıl? Kışa kondu yüksün ki koştu. Kedi gibi basit koşkar kudu ne yapar ki dedi. Kışa dedi. তখন তারা এরকম ছিল বাচ্চার পেশা বন্ধ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে কাটাকাটি চলতেছে বাচ্চার দরবারে যাবে কি পেশাবের যন্ত্রণায় ঝটফট করে গড়াগড়ি করছে বাচ্চার মা এসে বলে বেটা পেশাব তো এমনি বন্ধ হয় নাই তুমি তো ওপর ওয়ালার সাথে ব্যাধ হয়ে গেছো তুমি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ব্যাধ হয়ে গেছো এই জন্য তোমাদের ঝামেলা হয়েছে তুমি যাও আমার কাছ থেকে মাফ নাও ছাড়া কোনো উপায় নেই আমাদের আপনি জানেন আমি তো হাঁটতেই পারতেছি না উঠতেই পারতেছি তো মা গিয়ে বলছেন আমার বাচ্চাটাকে মাফ করে দেন রজত দিদা বলছেন আর রহমতুল্লাহ বলছেন আপনি তো কত দিনে না আপনি একটু দোয়া করে দেন তাহলে আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে যদি বলেন দিতে পারি একটা শর্ত আছে কি শর্ত গোটা ভারতবর্ষের রাজত্ব আমাকে দরিদ্র করে দিতে দেওয়া হবে রেখে দিতে হবে যে কথা সেই কাজ তো ভারতবর্ষের রাজত্ব দিতে দিতে হবে এসে বলতেছে বাগান অনেক কবি দাবি করছে তোমার মধ্যে তাদের পাত্র নেতৃত্বের চিহ্নতা সহ একদম নিশ্চিত ভাবে তোমার লেখা দিতে বলছে ভারতবর্ষের সালতানাতের এখন থেকে সুলতান হবেন কে পরি করবেন না মা যা পায় তাই দেন আমার প্রসাদটাও যেভাবে চাই সেভাবে দরিদ দিয়ে দেন দরিদ লেখা বেশি সে লেখার ভিতরে বাচ্চার সিগনেচার করছেন মহর অঙ্কিত করছেন শিক্ষা করতেছেন সবকিছু দিয়ে পাঠাইছেন নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ কাছে যখন ওনার মা গিয়ে বসেছেন বর্তারের কাছ থেকে পাঠাই দিয়েছেন দরিদ তিনি বললেন একটা বড় গামলা আনো একটা গামলা আনা হলো ওই গামলার ভিতরে হজরত নিজামুদ্দিন আলী রহমতুল্লাহ যেভাবে পর্দার নিচ থেকে যেভাবে পর্দা উঠিয়ে একটু হাতটা বের করে ওই গামলার ভেতরে ভারতবর্ষের রাজত্বের দলিলটা এভাবে ছিঁড়ে কোটি কোটি করে ফেলবেন বললেন যে যাও নিয়ে যাও তোমার বাচ্চাকে বলো এটার ভেতরে বিশ্বাস করতে সমস্ত সারি ডাক্তার থেকে শুরু করে সবাই ফেল হয়ে গেছে জাতীয় হত্যাকর্তা পর্যন্ত ফেল হয়ে গেছে যখন বাদশা বসেছে পেশাব করতে সুলতানের সাথে সাথে আল্লাহ হয়ে গেছে দিয়ে দেখিয়ে দিলে আল্লাহ আল্লাহের কাছে দুনিয়া টাকা পয়সা ইত্যাদির কোনো মূল্য তাদের কাছে না নাই তুমি তোমার রাজত্ব নিয়ে পাগল বেঁধেছো রাজত্ব আমার হাতে আসার ফলে অধিকার তোমার একবারের পেশাবের মতো দামও আমার কাছে না নিমরোজ শহরের কাছা আদর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী আলাইহির খুব ভক্ত ছিল মাহবুবে সুবহানি আদর শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী খুব ভক্ত ছিল একবার এসছে হজরতের দরবারে এসে দেখে খুব মেহমানদারি চলতেছে হ্যাঁ 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 হজরতের টাকা পয়সা কই থেকে আসবে একটা স্থায়ী বন্দোবস্ত করা দরকার তো কি করা উনি গিয়ে করেছেন কি নিমরোজ সেবার উপদেষ্টা আছে একটা সুবা ছিল ওই সুবাটা মালিকানা লিখে দিলেন লিখে একটা দলিল লিখে হজরতের কাছে হাতিয়া হিসেবে পাঠিয়েছেন একটা চিঠি সহ হজরত এখন থেকে নিমরোজের যত আমদানি আছে এই আমদানি আপনার আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করুন সুবহান আল্লাহ বলে আরে হায় হায় ঠিক আছে এরকম জিনিস কি হজরতের হাতে পৌঁছে আমি আপনি যদি নিতাম তাহলে কি করতাম মানে মনে করেন যদি চিটাগাঙ্গের আমদানি সব জেলার আমদানি কি একরকম হয় নাকি কোন কোন জেলার আমদানি সারা দেশের দাম হয় ওই এক জেলাতে তার চেয়ে বেশি হয় সবচেয়ে বেশি আমদানি যেটা ছিল ওইটা দিয়েছে হুজুর দেখা দিয়ে এখন যাওয়ার পরে আমি আপনাদের কি করতাম, সাহাবাকে কোন জায়গাতে কোন ফুল আর বাকি থাকতো না, ট্রাকে ট্রাকে ফুল এনে বেঁধে দিতাম, শুধু কারওয়ান বাজারের মালিকানা যদি দিয়ে দিত। শুধু মোহাম্মদপুর থানাটা আমদানি তোমার ওদের কোন ট্যাক্স সরকার নিবে না, একটু যদি বেঁধে দেওয়া হইত তাহলে ফুল যা আছে সব গিয়ে জেনে দিতেন, তার কলা দিয়ে দিতাম। আর কইতাম ওনার মতো জান্নাতি মানুষ দুনিয়াতে আসায় যদি কেউ ডাইরেক্ট যাইতে উনি দেব, সব আকাম প্রকাম যা আছে সব ফুল দেব, সার্টিফিকেট যা আছে অবস্থা দিয়ে দিতে আপনি হয়তো দিতেন না, আমি দুর্বল মানতাম, হয়তো করতাম আমি এটা বলতেছি। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর উত্তরে কি লিখলেন মনে রাখবেন, নিম মানে অর্ধেক, রোজ মানে দিবস, নিম রোজ মানে অর্ধেক দিন, আমরা বলি মধ্য দিন, তো মধ্য দিবসকে কি বলে, নিম রোজ বলে। তো নিম রোজ শব্দটা ওই শহরের যে নাম নিম রোজ, এটার আবিধানিক অর্থ কি, অর্ধ দিবস, মধ্য দিবস, মধ্য দিবস করি না আমরা বারোটা দুপুর বারোটা মনে করি, এটা তার উদ্দেশ্য না, ওইটা বললে আর কেউ মধ্য দিবস মনে করে না, ওইটা বললে ওই শহরটাকেই বুঝে, যার মনে করেন ঢাকা, ঢাকা একটা জেলার নাম ঠিক কিনা, তো ঢাকা কি এরকম সামিয়ানা দিয়ে ঢাকা না খোলা, তো এই ঢাকার আবিধানিক অর্থ উদ্দেশ্য না, এখানে পারিভাষিক অর্থ উদ্দেশ্য, এটা বলে রাখলাম আর কি সামনে। এখন ওটা যখন হজরতের কাছে এসেছে, হজরত এটা কবুল করা বা এটার উপরে প্রশংসা পত্র পাঠানো এটা তো বহুত পরের কথা, উনি কি করলেন উনি ওইটা নিয়ে ওই কাগজটা উল্টা বিষয়ে দুইটা ছন্দ দিকে পাঠিয়ে দিলেন, উত্তর কবুল তো করলেনই না, ওটাকে উল্টিয়ে পেছনের দুটো ছন্দ দিকে কি করলেন পাঠিয়ে দিলেন, জাগায়া আফতাম খবরাজ মুলকে নিমে সব মন মুলকে নিমে রোজ পয়েক যাও নমি খারম চুচুতরে সঞ্জরি রুখে বস্তম সিয়াবাদ তার দিল আগর পাবাদ হওয়াস মুলকে সঞ্জরম। তবে বলেন ও বাচ্চা, যেদিন থেকে আমি মধ্যরজনের বাদশাহীর সম্মান পেয়েছি সেদিন থেকে তোমার এই মধ্য দিবসের বাদশাহীটাকে আমি একটা জবের দানার বিনিময়ে কিনতেও রাখলাম। যখন মধ্যরজনের যে সবাই ভেঙে পড়ে আর আমি আমার মনিবের দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ে আমার কপালটাকে মনিবের কুদরতি চলন্তলে লুটিয়ে দিয়ে ওনার সামনে যখন চোখের পানি ছেড়ে দিই ওনার রেশম মহব্বত ভালোবাসা নিয়ে যখন জিকির করি আল্লাহ 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 আল্লাহ, যখন আমি আমার মনিবের নাম নিই আমার মনিবের সাথে যখন আমার সম্পর্ক হয় তখন আমি আমার রাজত্বের মালিক হয়ে যাই, যেন গোটা পৃথিবীর মালিকানা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। মধ্যরজনের বাদশাহী সম্মান যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে তোমার এই মধ্য দিবসের বাদশাহীর কোন মূল্য আমার কাছে নাই। মেরে মন্ত্রালয় আসলে আসল ধনার্থটা কোনটা, টাকা পয়সার না দিলেন আল্লাহ তোমার ভাগ্যে যা দিয়েছেন ওটার উপরে সন্তুষ্ট হয়ে যাও, এখন আপনার নাম তাহলে গোটা মানব জাতির ভিতরে সেরা ধনীদের পরিণত হওয়া, আল্লাহ তারা আমাদেরকে আমল করবার তৌফিক দান করে। আসল দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, চার রাকাত ফরজ জামাত সম্পন্ন করে।